বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। ইসলামী প্রজাতন্ত্র ইরানের বিশ্ব কার্যক্রমের বাংলা অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি।
এখন শুনবেন সূরা আলে ইমরানের এক থেকে চার নম্বর আয়াতের তেলাওয়াত ও তর্জমা।
আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলিফ লাম الله لا إله إلا هو الحي القيوم نزل عليك الكتاب بالحق مصدقا لما بين يديه وأنزل التوراة والإنجيل
বিসমিল্লাহির রহমানির রহিম। আলিফ লাম মিম। আল্লাহ ছাড়া অন্য কোনো উপাস্য নেই। তিনি চিরঞ্জীব, সব কিছুর ধারক। তিনি আপনার প্রতি কিতাব নাজিল করেছেন সত্যতার সাথে, যা পূর্ববর্তী ঐশী গ্রন্থগুলোকে প্রত্যয়ন করে। ইতিপূর্বে তিনি মানব জাতিকে সত্য পথ প্রদর্শনের জন্যে তাওরাত ও ইঞ্জিল অবতীর্ণ করেছেন, এবং তিনি ন্যায় অন্যায়ের মীমাংসাকারী রূপে কোরআন অবতীর্ণ করেছেন। নিশ্চয়ই যারা আল্লাহর নিদর্শনাবলীকে অমান্য করে তাদের জন্যে রয়েছে কঠোর শাস্তি। বস্তুত আল্লাহ মহাপরাক্রমশালী দণ্ডদাতা। সদাকাল্লাহুল আলিয়্যুল আজিম।
শ্রোতা বন্ধুরা, অর্থসহ পবিত্র কোরআনের তেলাওয়াত শুনলেন। আজ শুক্রবার 10 ডিসেম্বর, 25 অগ্রহায়ণ এবং ফার্সি 19 আজার। রেডিও তেহরানের নৈশ অধিবেশনের বাংলা অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি, আমি বাবুল আখতার। এ অনুষ্ঠান প্রচারিত হচ্ছে বাংলাদেশ ও ভারতে শর্টওয়েভ 49 মিটার ব্যান্ডে 6150 কিলোহার্জে। ইন্টারনেটে আমাদের অনুষ্ঠান শুনতে এবং ওয়েবসাইট ভিজিট করতে লগ ইন করুন এই ঠিকানায় parstoday.com/bn। রেডিও তেহরানের অনুষ্ঠান বাংলাদেশ সময় রাত 8:30 সন্ধ্যা অধিবেশন এবং রাত 10:30 নৈশ অধিবেশন সরাসরি শুনতে পাবেন। এছাড়া আমাদের আর্কাইভে এক মাসের সান্ধ্য ও নৈশ অধিবেশনের অনুষ্ঠান আপলোড করা থাকে, ফলে যে কোনো সময় বিশ্বের যে কোনো স্থান থেকে আমাদের আর্কাইভে ঢুকে তা শুনতে পাবেন। আমাদের এই অনুষ্ঠান ইরানস্যাট বা বাদ5 স্যাটেলাইটও একযোগে প্রচারিত হচ্ছে। এবার আজকের অনুষ্ঠান সূচি জানিয়ে দিচ্ছি। শুরুতে থাকছে বিশ্ব সংবাদ, এতে থাকবে ঢাকা ও কলকাতা থেকে আমাদের সংবাদদাতার পাঠানো দুটি রিপোর্ট। এরপর সংবাদ ভাষ্যের অনুষ্ঠান দৃষ্টিপাতে রয়েছে আমেরিকার উদ্যোগে আয়োজিত গণতন্ত্র সম্মেলনে দেয়া বাইডেনের বক্তব্য সম্পর্কে আমাদের ভাষ্যকারের একটি পর্যালোচনা। এছাড়া বাংলাদেশে বেগম খালেদা জিয়ার বিদেশে চিকিৎসার বিষয়ে বিএনপি ও আওয়ামী লীগের পাল্টাপাল্টি বক্তব্য সম্পর্কে ঢাকা থেকে আমাদের প্রতিনিধির একটি প্রতিবেদন। সবশেষে সংক্ষিপ্ত সংবাদ, আর সময় থাকলে আমাদের সঙ্গে যোগাযোগের ঠিকানাগুলো জানিয়ে দেওয়ার চেষ্টা করব। তো চলুন শোনা যাক এখনকার মতো সর্বশেষ বিশ্ব সংবাদ।
রেডিও তেহরান, শুরু হচ্ছে নৈশকালীন বিশ্ব সংবাদ। প্রথমে সংবাদ শিরোনাম। ভিয়েনা সংলাপে আন্তরিক ইরান, পশ্চিমাদের প্রতি ফাঁকা প্রতিশ্রুতি বাদ দিয়ে কাজে নামার আহ্বান। শিক্ষার্থীদের আন্দোলন ভিন্ন খাতে প্রবাহিত করার অপচেষ্টা, রাজধানী ঢাকায় 8-5 তরুণ। ভারতের গুরুগ্রাম শহরে হিন্দুত্ববাদী সংগঠনের বাধা, খোলা জায়গায় হতে পারেনি জুমা নামাজ। এবং আফগানিস্তানে আবারও মার্কিন আগ্রাসনের আশঙ্কা ব্যক্ত করেছেন তালেবান নেতা মুফতি লতিফুল্লাহ। আসসালামু আলাইকুম, সংবাদ শিরোনামগুলো শুনলেন। এবার বিস্তারিত পরিবেশনে আছি আমি বাবুল আখতার। বর্তমান ইরান পশ্চিম এশীয় অঞ্চলের সবচেয়ে শক্তিশালী দেশ। সমগ্র বিশ্বে ইরানের অবস্থান এমন পর্যায়ে পৌঁছেছে যে কোন দেশেরই ইরানের উপর হামলা করার দুঃসাহস নেই। আজ তেহরানে জুমার খুতবায় হুজ্জাতুল ইসলাম কাজিম সিদ্দিকী এই মন্তব্য করেন। তিনি বলেন, ইসলামী ইরানের জনপ্রিয় বিপ্লবী সরকারের পররাষ্ট্রনীতি হল বিশ্বের সকল দেশের সঙ্গে পারস্পরিক সম্মান ও মর্যাদার ভিত্তিতে সুসম্পর্ক বজায় রাখা। তিনি বলেন, নয়া বিশ্ব পরিস্থিতিতে ইসলামী প্রজাতান্ত্রিক ব্যবস্থার শেকড় গভীরে প্রথিত। বিশ্ব ও আন্তর্জাতিক সকল ঝড় ঝাপটা মোকাবেলায় প্রতিরোধ শক্তিগুলোর ভূমিকা ব্যাপক প্রভাব ফেলেছে। এ কারণে বিশ্ব পরিস্থিতি এখন আমাদের অনুকূলে রয়েছে। তিনি বলেন, আমেরিকা বিভিন্ন সময়ে বিশেষ করে ট্রাম্পের শাসনামলে ইরানের বিরুদ্ধে 3টি ফ্রন্টে ষড়যন্ত্র চালিয়েছিল। একটি হল মার্কিন অর্থ মন্ত্রণালয়, দ্বিতীয় ছিল পররাষ্ট্র মন্ত্রণালয়। তারা বিভিন্ন দেশের সরকারকে আমাদের সাথে পারস্পরিক সহযোগিতা করার ক্ষেত্রে বাধা দিয়েছিল। তৃতীয় ফ্রন্টটি ছিল আমেরিকার গোয়েন্দা সংস্থা CIA। তারা ইসলামী বিপ্লবের শুরু থেকে আজ পর্যন্ত জনগণকে সরকার বিরুদ্ধে অসন্তোষ প্রকাশের ক্ষেত্র সৃষ্টির চেষ্টা চালিয়ে এসেছে। এ লক্ষ্য অর্জন করতে তারা ইরানের উপর আন্তর্জাতিক নিষেধাজ্ঞা সহ অর্থনৈতিক চাপ প্রয়োগের সর্বোচ্চ চেষ্টা করেছে। ইসলামী প্রজাতন্ত্র ইরানের পররাষ্ট্রমন্ত্রী হুসেন আমির আবদুল্লাহিয়ান বলেছেন, ভিয়েনা সংলাপের মাধ্যমে তার দেশ একটি সুন্দর চুক্তিতে পৌঁছানোর বিষয়ে দৃঢ় প্রতিজ্ঞ। তিনি আরও বলেন, পশ্চিমা দেশগুলো এত বছর ধরে কথার কথা বলে এসেছে, অর্থবহ ও সুন্দর চুক্তির জন্য এটাই সেরা সময়। সামাজিক যোগাযোগের মাধ্যম ইনস্টাগ্রামে দেওয়া গত রাতের এক পোস্টে এসব কথা বলেছেন আবদুল্লাহিয়ান। গতকাল ভিয়েনায় নতুন করে সংলাপ শুরুর কিছুক্ষণ পরেই তিনি একথা বলেন। আবদুল্লাহিয়ান সুস্পষ্ট করে বলেছেন, পশ্চিমা দেশগুলোর জানা উচিত গত আট বছর ধরে তারা অনেক কথা বলেছে এবং ফাঁকা প্রতিশ্রুতি দিয়েছে, এখন কাজের সময়। তিনি ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে পশ্চিমা উদ্বেগ নাকচ করে বলেন, তার দেশের পরমাণু কর্মসূচি সম্পূর্ণভাবে শান্তিপূর্ণ এবং মার্কিন নিষেধাজ্ঞা সরানোর সঙ্গে পশ্চিমা উদ্বেগ দূর করার সম্পর্ক রয়েছে। এদিকে রাশিয়া বলেছে, ইরান যে দুটি প্রস্তাব উপস্থাপন করেছে তা সঠিকভাবে পর্যালোচনা করতে হবে। ভিয়েনায় আন্তর্জাতিক সংস্থাগুলোকে নিযুক্ত রাশিয়ার স্থায়ী প্রতিনিধি মিখাইল উলিয়াবনভ গতকাল একথা বলেন। এদিকে ভিয়েনায় গতকালের আলোচনা শেষে ইরানের প্রধান পরমাণু আলোচক আলী বাকরি কানি বলেছেন, পরমাণু সমঝোতা পুনর্বহাল এবং তেহরানের উপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহারের সংলাপে ইরান অত্যন্ত আন্তরিকভাবে অংশ নিচ্ছে, তবে আগের বৈঠকে তেহরান নিজের যে অবস্থান ঘোষণা করেছে তাতে অটুট রয়েছে। তিনি সাংবাদিকদের বলেন, যদি উপযুক্ত ক্ষেত্র তৈরি করা হয় একটি চুক্তি বা সমঝোতায় পৌঁছানোর ব্যাপারে ইরান খুবই আন্তরিক। বাস্তবতা হচ্ছে সব পক্ষ চাইছে আলোচনা অব্যাহত থাকুক, তার মানে হচ্ছে সবাই মত ভিন্নতা কমিয়ে আনতে চাইছে। বাকেরি কানি বলেন, তার দেশ এই আলোচনা থেকে কার্যকর ফলাফল বের করে আনতে প্রতিশ্রুতিবদ্ধ। যদি প্রয়োজনীয় ক্ষেত্র তৈরি করা হয় তাহলে ইরান এবং পাঁচ জাতিগোষ্ঠীর মধ্যে চুক্তিতে পৌঁছানোর ক্ষেত্রে তেমন কোনো বাধা দেখছেন না তিনি। আগের বৈঠকে ইরান যে দুটি প্রস্তাব দিয়েছে সেই ব্যাপারে পাঁচ জাতিগোষ্ঠীর পক্ষ থেকে কি ধরনের সাড়া মিলেছে এমন এক প্রশ্নের জবাবে ইরানের প্রধান পরমাণু আলোচক বলেন, বিষয়টি নিয়ে ওয়ার্কিং গ্রুপের বৈঠকে আলোচনা দরকার। ভিয়েনা সংলাপ চলার মধ্যে ইরানের উপর মার্কিন প্রশাসন নতুন করে যে নিষেধাজ্ঞা আরোপ করেছে তার নিন্দা জানিয়েছেন আলী বাকরি। তিনি বলেন, সংলাপে অংশ নেওয়া আরও কয়েকটি প্রতিনিধি দল এই পদক্ষেপের সমালোচনা করেছে। বাকরি সতর্ক করে বলেন, নিষেধাজ্ঞা আরোপের মতো পদক্ষেপ থেকে আমেরিকা দূরে থাকা উচিত, অন্যথায় ভিয়েনা সংলাপ বানচাল হয়ে যেতে পারে। ইসলামী প্রজাতন্ত্র ইরান তার পরমাণু কর্মসূচির ব্যাপারে যে সংশোধনমূলক পদক্ষেপ নিয়েছে তা থেকে সরে না গেলে তেহরানের বিরুদ্ধে সামরিক অভিযান চালানো হবে বলে আমেরিকা ও ইহুদিবাদী ইসরায়েল যে হুমকি দিয়েছে, বিশেষজ্ঞরা তাকে নিতান্তই তর্জন গর্জন বলে উল্লেখ করেছেন। ইরানের প্রেস টিভির স্পটলাইট প্রোগ্রামে জাতিসংঘের সাবেক অস্ত্র পরিদর্শক স্কট রিটার এই মন্তব্য করেছেন। তিনি বলেছেন, যে কোনো চুক্তি গ্রহণকারী ব্যক্তির কাছে কথা পরিষ্কার হবে যে সামরিক অপশন টেবিলে নেই। রিটার জোর দিয়ে বলে, মধ্যপ্রাচ্যে আরেকটি যুদ্ধে যাওয়ার জন্য আমেরিকা প্রস্তুত নয়, তাছাড়া ইরানের বিরুদ্ধে অর্থবহ ও টেকসই বিমান অভিযান চালানোর ক্ষমতা ইসরায়েলে নেই, ফলে ইরানের বিরুদ্ধে সামরিক অভিযানের ব্যাপারে যত হুমকি ধমকি তার সবই নিতান্তই তর্জন গর্জন। গতকাল পেন্টাগন বলেছে, আমেরিকা ও ইহুদিবাদী ইসরায়েল ইরানের পরমাণু উস্কানি সম্পর্কে যৌথভাবে আলোচনা করেছে। এরপর স্কিট রিডার প্রেস টিভিকে এসব কথা বলেন। ইহুদিবাদী ইসরায়েল বহুদিন থেকে বলে আসছে, ইরান পরমাণু অস্ত্র বাড়ানোর জন্য চেষ্টা করছে এবং ইরানের বিরুদ্ধে সামরিক অভিযান চালানোর হুমকি তারা কখনোই বন্ধ করেনি। শ্রোতা বন্ধুরা, আপনার বিশ্ব সংবাদ শুনছেন রেডিও তেহরান থেকে আর প্রচারিত হচ্ছে বাংলাদেশ ও ভারত 49 মিটার ব্যান্ডে। সম্প্রতি রাজধানী জুড়ে শিক্ষার্থীদের নিরাপদ সড়ক আন্দোলনকে ভিন্ন খাতে প্রভাবিত করার অপচেষ্টার দায়ে পাঁচ তরুণকে রাজধানীর স্বামীবাগ এলাকা থেকে গ্রেপ্তার করেছে র্যাপিড ব্যাটেলিয়ন বা র্যাবের একটি দল। ঢাকা থেকে জানাচ্ছেন আমাদের বিশেষ প্রতিনিধি।
সম্প্রতি দেশব্যাপী শিক্ষার্থীদের নিরাপদ সড়ক আন্দোলনকে ভিন্ন খাতে প্রবাহিত করার অপচেষ্টার দায়ে পাঁচ তরুণকে রাজধানীর স্বামীবাগ এলাকা থেকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাবের একটি দল। এই পাঁচ তরুণ সাইবার ফোর্স গঠন করে রাষ্ট্রবিরোধী প্রচারণায় যুক্ত ছিল বলে র্যাব জানিয়েছে। বৃহস্পতিবার বিকেল পাঁচটার দিকে স্বামীবাগের 59 মিতালি স্কুল গলির একটি বাড়িতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। তাদের প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে আজ শুক্রবার বেলা 12টার দিকে সংবাদ সম্মেলনে এদের পরিচয় জানানো হয়। এরা হলেন তাওহিদুল ইসলাম 26, আবদুল্লাহ আল মাহমুদ 29, হাবিবুর রহমান 31, গাজী সাখাওয়াত হোসেন 30 ও মোহাম্মদ ওয়ারেস করুন 28। র্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন জানান, গ্রেপ্তারকৃত এই পাঁচ তরুণ দেশের বিভিন্ন এলাকা থেকে এসে স্বামীবাগের ওই বাসায় জড়ো হন। সামাজিক যোগাযোগের মাধ্যমে দেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ করতে যারা সক্রিয় তাদের সঙ্গে এদের যোগাযোগ হয় বিভিন্ন ক্লোজড গ্রুপের মাধ্যমে, নতুবা টেলিগ্রামে। বাংলাদেশ নিয়ে বিভিন্ন ষড়যন্ত্রের নীতি ও কৌশলের সঙ্গে তারা জড়িত ছিলেন। এই পাঁচ তরুণকে গ্রেপ্তারের সময় র‍্যাব সদস্যরা 2,00,000 টাকা জব্দ করেন। র‍্যাব জানায়, দেশ বিদেশে নানা মাধ্যম থেকে তারা এ টাকা পেয়েছিলেন। রাষ্ট্রের ভাবমূর্তি ক্ষুণ্ণ করে এমন ফেসবুক পেজ অ্যাডমিনদের সঙ্গেও তাদের যোগাযোগ ছিল। দেশের সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করতে এই পাঁচ তরুণ বিভিন্ন দেশের ঘটনার ভিডিও ফুটেজ এডিট করে উস্কানিমূলক পোস্টও দিতেন বলে জানায় মঈন। র‍্যাব কমান্ডার মঈন আরো বলেন, আবদুল্লাহ আল মাহমুদ ও তাহিদুলের বিরুদ্ধে বিভিন্ন থানায় নাশকতা, সন্ত্রাস বিরোধী ও বিস্ফোরক আইনে একাধিক মামলা রয়েছে। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।
বলছিলেন আমাদের প্রতিনিধি। আন্তর্জাতিক মানবাধিকার দিবস 2021 উপলক্ষে আজ শুক্রবার সকালে রাজধানীর আসাদ গেট এলাকায় মানববন্ধন করেছে মানবাধিকার সংস্থা আইন ও সালিশ কেন্দ্র। এ সময় দেশের মানবাধিকার পরিস্থিতি বিশ্লেষণ করে সংগঠনের কর্মকর্তারা জানান, চলতি বছর আগের বছরের মতো বিচার বহির্ভূত হত্যাকাণ্ড, গুমের অভিযোগ, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হেফাজতে নির্যাতন, মত প্রকাশ ও মুক্ত চিন্তার উপর আঘাত, নারী ও শিশু নির্যাতন, হত্যা, ধর্ষণ সহ নানা মানবাধিকার লঙ্ঘনের ঘটনা অব্যাহত রয়েছে। ভারতের গুরুগ্রাম শহরে হিন্দুত্ববাদীদের বাধার মুখে খোলা জায়গায় জুমা নামাজ অনুষ্ঠিত হতে পারেনি। হিন্দি গণমাধ্যম অমর উজালা .com জানিয়েছে, আজ শুক্রবার কিছু মুসল্লি গুরুগ্রামের সেক্টর 37 পৌঁছলে হিন্দুত্ববাদী বিভিন্ন সংগঠনের লোকজন তাদের ধাক্কা দিয়ে তাড়িয়ে দেয়। ওই ঘটনায় ক্ষুব্ধ নামাজিরা জিজ্ঞেস করতে থাকে, আমাদের পূর্বপুরুষরা এদেশের জন্য কি কিছু করেনি যে আমাদের নামাজ পড়তেও দেওয়া হচ্ছে না? খোলা জায়গায় জুমা নামাজের বিরুদ্ধে প্রতিবাদের মধ্যে আজ সেক্টর 37 নামাজের জায়গায় বিক্ষোভ প্রদর্শন করতে দেখা যায়। ভারত নিয়ন্ত্রিত জম্মু কাশ্মীরে অজ্ঞাত গেরিলা হামলায় দুজন পুলিশ কর্মী নিহত হয়েছেন। আজ বান্দিপোরার গুলশান চকে মোতায়েন থাকা একটি পুলিশ দলের উপরে গুলিবর্ষণ করলে ওই পুলিশ সদস্যরা নিহত হন। বিস্তারিত বলছেন কলকাতার প্রতিনিধি।
জম্মু কাশ্মীরে অজ্ঞাত গেরিলা হামলায় দুজন পুলিশ কর্মী নিহত হয়েছেন। আজ শুক্রবার বান্দিপুরার গুলশান চকে মোতায়েন থাকা একটি পুলিশ দলের উপরে গুলিবর্ষণ করলে ওই পুলিশ সদস্যরা নিহত হন। গণমাধ্যমে প্রকাশ, জম্মু কাশ্মীর পুলিশ বলছে সন্ত্রাসী হামলায় মোহাম্মদ সুলতান এবং ফায়াজ আহমেদ আহত হন। এরপর দুজনকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়, সেখানে তাদেরকে মৃত ঘোষণা করা হয়। কাশ্মীর জোন পুলিশ বলছে সন্ত্রাসীদের সন্ধানে তল্লাশি চালাতে সংশ্লিষ্ট এলাকাটি ঘিরে রাখা হয়েছে। পুলিশের এক কর্মকর্তা বলেন, সন্ত্রাসী হামলায় দুই পুলিশ সদস্য গুলিবিদ্ধ হলে আশঙ্কাজনক অবস্থায় তাদেরকে চিকিৎসার জন্য নিকটস্থ হাসপাতালে ভর্তি করা হয়, সেখানে তারা মারা যান। জম্মু কাশ্মীরের সাবেক মুখ্যমন্ত্রী ও ন্যাশনাল কনফারেন্সের সহ সভাপতি ওমর আবদুল্লাহ সন্ত্রাসী হামলার নিন্দা করেছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে তিনি এক বার্তায় বলেন, আমি উত্তর কাশ্মীরের বান্দিপুরা এলাকায় পুলিশের উপরে সন্ত্রাসী হামলা নিন্দা জানাই। এই হামলায় জম্মু কাশ্মীর পুলিশ সদস্য মোহাম্মদ সুলতান এবং ফায়াজ আহমেদ প্রাণ হারিয়েছেন। আল্লাহ তাদের জান্নাত দান করুন এবং তাদের পরিবারকে শক্তি দিন। এর আগে 8 ডিসেম্বর জম্মু কাশ্মীরের শোপিয়ান জেলায় নিরাপত্তা বাহিনী একটি এনকাউন্টারে 3 গেরিলাকে হত্যা করেছিল। পুলিশের এক কর্মকর্তা বলেন, শোপিয়ানের চকি চোলান গ্রামে সন্ত্রাসীদের উপস্থিতি তথ্য পাওয়ার পরে নিরাপত্তা বাহিনী সেখানে ঘেরাও ও তল্লাশি অভিযান শুরু করেছিল। সন্ত্রাসীরা নিরাপত্তা বাহিনীকে লক্ষ্য করে গুলিবর্ষণ করলে পাল্টা গুলি চালানো হয়। ওই কর্মকর্তা আরও বলেন, দিনভর উভয় পক্ষের গুলি বিনিময়ে 3 সন্ত্রাসী নিহত হয়। পুলিশ তাদেরকে আমির হোসেন, রইস আহমেদ এবং হাসিব ইউসুফ নামে শনাক্ত করেছে। আব্দুল হাকিম, রেডিও তেহরান, কলকাতা।
রেডিও তেহরান খবরের সঙ্গে 24 ঘন্টা। ভিজিট করুন আমাদের ওয়েব পেজ firsttoday.com/bn।
আবার ফিরছি বিশ্ব সংবাদে। আফগানিস্তানের তালেবান গোষ্ঠীর একজন শীর্ষ পর্যায়ের নেতা ইসলামী প্রজাতন্ত্র ইরানের স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল প্রেস টিভিকে বলেছেন, আফগানিস্তানে আমেরিকা আবারও যে ভুল করবে না তার নিশ্চয়তা নেই। গতকাল প্রেস টিভির ফেস টু ফেস অনুষ্ঠানের জন্য দেওয়া সাক্ষাৎকারে তালেবান নেতা মুফতি লতিফুল্লাহ হাকিমি একথা বলেন। তালেবানের সংস্কার বিষয়ক কমিশনের প্রধান হিসেবে বর্তমানে দায়িত্ব পালন করছেন মুফতি লতিফুল্লাহ। 2001 সালে আফগানিস্তানের মার্কিন আগ্রাসন প্রসঙ্গে তিনি বলেন, আল্লাহকে পাওয়ার জন্য আমেরিকা আফগানিস্তান আসেনি, আফগান জনগণের দুর্ভোগ দুর্দশার পেছনে মূল কারণ হচ্ছে আমেরিকার উপস্থিতি। শ্রোতা বন্ধুরা, আর এই সঙ্গে শেষ করছি রেডিও তেহরান থেকে বিশ্ব সংবাদ। সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের কারচুপি নিয়ে ব্যাপক সহিংসতা ও বিক্ষোভ সত্ত্বেও প্রেসিডেন্ট বাইডেন কথিত আন্তর্জাতিক গণতন্ত্র সম্মেলনের আয়োজন করেছেন। তার এই পদক্ষেপের লক্ষ্য বাস্তব অবস্থা সম্পর্কে আমাদের ভাষ্যকারের পর্যালোচনা শুনুন নাসির মোহাম্মদের পরিবেশনায়।
মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের উদ্বোধনী ভাষণের মধ্য দিয়ে শুরু হয়েছে তার সরকারের আয়োজিত কথিত গণতন্ত্র সম্মেলন। দুই দিনের এই সম্মেলনে বিশ্বের 110টিরও বেশি দেশের সরকারি ও বেসরকারি প্রতিনিধিসহ নানা সংস্থা বা সংগঠনের কর্মকর্তারা হাজির হয়েছেন। তবে এই সম্মেলনে দাওয়াত পায়নি চীন, রাশিয়া, সৌদি আরব, তুরস্ক সহ বিশ্বের বহু দেশের সরকার। প্রেসিডেন্ট বাইডেন বলেছেন, আগামী বছর গণতান্ত্রিক সংস্কারের পরিকল্পনা বাস্তবায়ন করতে প্রায় $50 কোটি বরাদ্দ করা হবে। তিনি দাবি করেছেন, এ সংক্রান্ত পরিকল্পনার মধ্যে থাকবে সংবাদ মাধ্যমের স্বাধীনতার প্রতি সমর্থন, আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী সংগ্রাম ও গণতান্ত্রিক সংস্কারকামীদের পাশে দাঁড়ানো ও এমন সব প্রযুক্তির প্রচলন করা যা গণতন্ত্রকে সমুন্নত করবে। ন্যায়নিষ্ঠ নির্বাচনের প্রতি সমর্থনের পদক্ষেপও কথিত এই পরিকল্পনার অন্যতম অংশ। প্রশ্ন হল, বিশ্বের কোন আন্তর্জাতিক সংস্থা বা জোট মার্কিন সরকারকে বিশ্ব অঙ্গনে গণতন্ত্রের ফেরিওয়ালা হওয়ার দায়িত্ব দিয়েছে? অথচ বিশ্বের সবচেয়ে উন্নত গণতান্ত্রিক ব্যবস্থার অধিকারী হওয়ার মার্কিন দাবি অত্যন্ত নড়বড়ে বিষয়। হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের প্রখ্যাত মার্কিন অধ্যাপক স্টিফেন ওয়াল্ট বলেছেন, মার্কিন সরকার এখন এ ধরনের কথিত গণতন্ত্র সম্মেলনের নেতৃত্ব দেওয়ার অবস্থানে নেই। মার্কিন নির্বাচনে অর্থ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। অনেকেই মার্কিন যুক্তরাষ্ট্রকে ত্রুটিপূর্ণ গণতন্ত্রের অধিকারী বলছেন। দুই দল ভিত্তিক মার্কিন সাম্রাজ্যের একটি দল গত নির্বাচনের ফলাফল মেনে নেয়নি। অনেক রিপাবলিকান নেতা কংগ্রেস ভবনে ট্রাম্পপন্থীদের হামলাকে ধামাচাপা দেওয়ায় ব্যস্ত। ডোনাল্ড ট্রাম্প নিজেই মার্কিন যুক্তরাষ্ট্রে গণতন্ত্র থাকার দাবিকে মিথ্যা বলে উল্লেখ করেছেন বারবার। তিনি মার্কিন নির্বাচন ব্যবস্থাকে ত্রুটিপূর্ণ এবং গত নির্বাচনে ব্যাপক কারচুপি হয়েছে বলে দাবি করেছেন। আন্তর্জাতিক রাজনীতির অঙ্গনে মার্কিন মরলিপনাও এখন নড়বড়ে হয়ে পড়েছে। এছাড়াও মার্কিন পুলিশের হাতে জর্জ ফ্লয়েড নিহত হওয়ার পর দেশটিতে স্বাধীনভাবে প্রতিবাদ সমাবেশের আয়োজন করার সংখ্যা কমিয়ে দেওয়া থেকেও বোঝা যায় গণতন্ত্র সেখানে পতনমুখী।
আপনারা রেডিও তেহরানের অনুষ্ঠান শুনছেন সরাসরি তেহরান স্টুডিও থেকে। ইন্টারনেটে আমাদের অনুষ্ঠান প্রতিদিন শুনুন এই ঠিকানায় parstoday.com/pl। ফেসবুক লাইভে যোগ দিন এই ঠিকানায় facebook.com/radiotehranbn। আমাদের কাছে ইমেল করার ঠিকানা radiotehran1982@gmail.com।
দৃষ্টিপাত এবার বাংলাদেশ প্রসঙ্গে। বাংলাদেশে বেগম জিয়ার বিদেশে চিকিৎসার ব্যাপারে সরকার ও বিএনপির মধ্যকার পাল্টাপাল্টি বক্তব্য সম্পর্কে এখন রয়েছে ঢাকা থেকে আমাদের প্রতিনিধির একটি প্রতিবেদন।
বাংলাদেশের ক্ষমতাসীন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের আবারও বলেছেন, বেগম জিয়ার চিকিৎসাকে ইস্যু বানিয়ে দেশকে অস্থিতিশীল করে খোলা পানিতে মাছ শিকার করাই বিএনপির উদ্দেশ্য। আজ শুক্রবার সকালে তার সরকারি বাসভবনে নিয়মিত ব্রিফিং এ ওবায়দুল কাদের এমন মন্তব্য করেন,
বেগম জিয়ার জন্য বিএনপি নেতারা এখন মায়া কান্না করছে, অথচ তার মুক্তি এবং চিকিৎসার জন্য চোখে পড়ার মতো একটা মিছিলও তারা করতে পারেননি। আমি আগেও বলেছি, এখনো বলছি, বেগম জিয়ার চিকিৎসার চেয়ে তার চিকিৎসাকে ইস্যু বানিয়ে দেশকে অস্থিতিশীল করে খোলা পানিতে মাছ শিকার করাই তাদের উদ্দেশ্য।
ওদিকে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার চিকিৎসার জন্য বিদেশে পাঠাতে হলে আর আকুতি না করে সরকারকে ধাক্কা দিতে হবে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। আজ শুক্রবার ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে নাগরিক অধিকার আন্দোলনের উদ্যোগে বিএনপি চেয়ারপার্সনের বিদেশে চিকিৎসার দাবিতে আয়োজিত এক আলোচনা সভায় একথা বলেন গয়েশ্বর চন্দ্র রায়। বিএনপি সরকারের সাবেক মন্ত্রী গয়েশ্বর রায় বলেছেন, খালেদা জিয়াকে মুক্ত করে তাকে চিকিৎসার জন্য পাঠানোর ক্ষেত্রে একমাত্র বাধা শেখ হাসিনা। শেখ হাসিনাকে রাষ্ট্রীয় ক্ষমতায় রেখে এই প্রলাপ বিলাপ করে লাভ নেই।
401 ধারায় আপনি শর্ত দিয়েছেন বিদেশে যাইতে পারবেন না, আপনি একই ধারায় এটাকে প্রত্যাহার করতে পারেন। খালেদা জিয়া যদি মুক্ত না হয় তার বাসভবনকে সাবজেক্ট ঘোষণা করুন। পরের দিন আইন মন্ত্রী বললো যে না, তিনি মুক্ত, তাহলে তিনি পাসপোর্ট পাবেন না কেন, তাহলে তিনি বিদেশে যেতে পারবেন না কেন।
তবে আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক খালেদা জিয়ার চিকিৎসার জন্য বিদেশ গমন প্রসঙ্গে বলেছেন, আইন আইনের গতিতে চলবে, জিয়াউর রহমানের গতিতে চলবে না, বিএনপির গতিতে চলবে না। আজ শুক্রবার সকালে আখাউড়া পৌর শহরে অসহায় দুস্থ ও শীতার্তদের মাঝে কম্বল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে আইনমন্ত্রী এসব কথা বলেন। তিনি আরো বলেন, মানবিক কারণে প্রধানমন্ত্রীর নির্বাহী আদেশে খালেদা জিয়াকে দণ্ডাদেশ স্থগিত রেখে মুক্তি দেওয়া হয়েছে, এখন বলছে বিদেশ যেতে দিতে হবে, না হলে আন্দোলন। মনে রাখবেন, মানবিকতা আন্দোলনের মাধ্যমে কামাই করা যায় না।
আন্দোলন করবেন এক দফা এক দাবি, মানবিকতা আন্দোলনের মাধ্যমে কামাই করা যায় না, আইন আইনের গতিতে চলবে।
অপরদিকে বিশ্ব মানবাধিকার দিবস উপলক্ষে আজ শুক্রবার এক বাণীতে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বর্তমানে বাংলাদেশের মানুষের মানবাধিকার শূন্যের নিচে অবস্থান করছে, বাংলাদেশে এখন ভয়াবহ দুঃসময় বয়ে চলছে, ক্ষমতাসীনেরা বাংলাদেশকে বদ্ধভূমিতে পরিণত করেছে, বর্তমান অবৈধ ক্ষমতাসীন সরকার সীমাহীন রক্তপাত ও বেপরোয়া নিপীড়ন নির্যাতনের মধ্য দিয়ে জনগণের সকল গণতান্ত্রিক অধিকার হরণ করে নিয়েছে। এ সময় অবিলম্বে খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি ও বিদেশে সুচিকিৎসার জোর দাবি জানান মির্জা ফখরুল। আব্দুর রহমান খান, রেডিও তেহরান, ঢাকা।
প্রতিবেদনটি শুনলেন, আর এরই মধ্য দিয়ে শেষ হল সংবাদ ভাষার অনুষ্ঠান দৃষ্টিপাত। শ্রোতা বন্ধুরা, আমরা এখনই বিদায় নিব, তবে যাওয়ার আগে বিশ্ব সংবাদ শিরোনামগুলো আবারও জানিয়ে দিচ্ছি। ভিয়েনা সংলাপে আন্তরিক ইরান পশ্চিমাদের প্রতি ফাঁকা প্রতিশ্রুতি বাদ দিয়ে কাজে নামার আহ্বান। শিক্ষার্থীদের আন্দোলন ভিন্ন খাতে প্রভাবিত করার অপচেষ্টা। রাজধানী ঢাকায় আটক 5 তরুণ। ভারতের গুরুগ্রাম শহরে হিন্দুত্ববাদী সংগঠনের বাধা। খোলা জায়গায় হতে পারেনি জুমা নামাজ। এবং আফগানিস্তানে আবারও মার্কিন আগ্রাসনের আশঙ্কা ব্যক্ত করেছেন তালেবান নেতা মুফতি লতিফুল্লাহ। শ্রোতা বন্ধুরা, আপনারা ভালো সুস্থ থাকুন এ কামনা করে, এবং আমাদের আগামীকালের অনুষ্ঠান শোনার আমন্ত্রণ জানিয়ে রেডিও তেহরান থেকে আমি বাবুল আখতার আজকের মতো এখানেই বিদায় চাইছি। খোদা হাফেজ। Thank you.